الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون
আমি যে এই আয়াত গুলো তেলাওয়াত করেছি তার প্রথমটি সূরা আলে ইমরানের, এর অনুবাদ হল, আর তোমাদের একটি জামাত এমন হওয়া উচিত যারা কল্যাণের দিকে ডাকবে, নেক কাজের শিক্ষা দেবে, মন্দ কাজ থেকে বিরত রাখবে, আর এরাই সফল কাম হবে। দ্বিতীয় আয়াত সূরা তওবার, এর অনুবাদ হল, সব মোমেনদের জন্য একযোগে বেরিয়ে পড়া সম্ভব নয়, কিন্তু তাদের প্রত্যেক ফেরকার একটা শ্রেণী ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য কেন বের হয় না, যেন তারা ফিরে এসে স্বজাতিকে সতর্ক করতে পারে, এর ফলে হতে পারে যে তারা ধ্বংসের হাত থেকে রেহাই পাবে। এই আয়াতগুলোতে এটি স্পষ্ট যে আল্লাহ তাআলা এমন শ্রেণীর কথা বলেছেন যারা ধর্মের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে, তাদের কাজ হবে নেক পূর্ণ প্রতিষ্ঠা, মন্দ কাজ থেকে বিরত রাখা, আর ধর্মের প্রচারের মাঝে কাজে জীবন কাটিয়ে দেয়া। আল্লাহ তাআলার অপার অনুগ্রহে জামাতে আহমদিয়ার মাঝে ধর্মের খাতিরে জীবন উৎসর্গ করার বিধান কোন না কোন রূপে হযরত মসীহ মওউদের যুগ থেকেই প্রতিষ্ঠিত বা চলে আসছে। দ্বিতীয় খেলাফতের যুগে এটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, রীতিমতো জীবন উৎসর্গ করার বন্ড বা ফর্ম পূরণ করা হয়, পূরণ করার রীতি সূচিত হয়। ধর্মীয় জ্ঞানের উদ্দেশ্যে জামিয়া আহমদিয়ার যে প্রতিষ্ঠান সেটিকে আরো সুবিন্যস্ত করা হয়েছে, বহির্বিশ্বে মোবাল্লিগ প্রেরণ আরম্ভ হয়, যারা তাবলিগের ক্ষেত্রে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, অসাধারণ অবদান রেখেছেন। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে তবলিগি এবং তরবিয়তের ময়দানে তারা অসাধারণ নাম কামিয়েছেন, আর আল্লাহ তাআলার ফজলে এই ধারা আজ পর্যন্ত অব্যাহত আছে। পৃথিবীর বিভিন্ন দেশে মুবাল্লিগরা এই কাজে নিয়োজিত রয়েছেন। এই সমস্ত মুবাল্লিগ মুরব্বি এবং মুয়াল্লিমদের মাঝে পাকিস্তান এবং ভারত বা পাক ভারত ছাড়াও পৃথিবীর বিভিন্ন জাতি গোষ্ঠীর আহমদিরা অন্তর্ভুক্ত হচ্ছেন। বিশেষ করে আফ্রিকান দেশের মুবাল্লিগ এবং মুয়াল্লিমিন অনেক বড় সংখ্যায় এই কাজে নিয়োজিত। একইভাবে ইন্দোনেশিয়ান মুবাল্লিগ এবং মুয়াল্লিমিন রয়েছেন। আল্লাহ তাআলা বিশ্বস্ততার সাথে তাদের সকলকে এই দায়িত্ব পালনের তৌফিক দিন। ওয়াকফে জিন্দেগির এতে প্রতিষ্ঠান এতে শুধু মুবাল্লিগই নয়, বরং ডাক্তার, টিচার এবং অন্যান্যরাও সেবা করছেন বা কাজ করে চলেছেন। জামাতে চাহিদা বৃদ্ধির পাশাপাশি তবলিগের ক্ষেত্র ক্রমশ বিস্তৃত হচ্ছে, অন্যান্য সেবার ক্ষেত্র বিস্তার লাভ করছে, বিস্তৃত হচ্ছে, যেখানে ওয়াকফে জিন্দেগি এবং মুবাল্লিগদের প্রয়োজন হয়। বিস্তৃতির পাশাপাশি কাজ বৃদ্ধির পাশাপাশি আহমদীয়তের বাণী প্রসারের সাথে পৃথিবী আহমদীয়তের কোলে আশ্রয় নিচ্ছে, সেই অনুপাতে ওয়াকফে জিন্দেগি এবং ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ লোকদের প্রয়োজন চাহিদাও বাড়ছে, যারা তবলিগি এবং তরবিয়তি দায়িত্ব পালন করতে পারে এমন লোকের চাহিদাও বাড়ছে। এই আয়াতগুলো থেকে স্পষ্ট যে আল্লাহ তাআলা বলছেন জামাতের প্রত্যেক সভ্য বা প্রত্যেক ব্যক্তি সবসময় তবলিগি বা তরবিয়তি কাজে লেগে থাকা প্রত্যেক ব্যক্তির জন্য সম্ভব নয়। তাই একটা শ্রেণী এমন থাকা চাই যারা বিশেষভাবে এই দায়িত্ব পালন করবে, যদিও অন্যত্র উম্মতের প্রতিটি ব্যক্তির দায়িত্ব আখ্যা দেওয়া হয়েছে এটিকে, যে তারা যেন পুণ্যের প্রসার, মন্দ কাজ থেকে বিরত রাখার এবং তবলিগের দায়িত্ব পালন করে। কিন্তু একই সাথে আল্লাহ তাআলা কথাও বলছেন, তোবার আয়াতের দিকে ইশারা করছেন, এই যে জাগতিক সিস্টেম, জাগতিক ব্যবস্থাপনা, এটি চালানো আবশ্যক। যারা ধর্মের কাজে সবসময় রত থাকবে, যদি সবাই ধর্মের কাজে রত থাকে সবসময়, তাহলে এর জন্য সময় দিতে পারবে না। এছাড়া প্রত্যেক ব্যক্তির মেজাজ বা প্রকৃতিও সমান নয়, তবলিগি এবং তরবিয়তি কাজ সবাই করতে পারে না। আর উম্মতের প্রত্যেক সভ্য বা সদস্য ধর্মের সেই ব্যুৎপত্তি বা জ্ঞান অর্জন করতে পারে না যা মুবাল্লিগ এবং মুরব্বি করতে পারে বা তাদের জন্য যা আবশ্যক। অধিকন্তু সবাইকে বিশেষ মনোযোগ সহকারে প্রশিক্ষণ দেওয়া সম্ভব নয়, তাই একটি বিশেষ শ্রেণী থাকা চাই যারা পুরো মনোযোগ সহকারে, পুরো মনঃসংযোগ করে ধর্মীয় জ্ঞান অর্জন করবে। খোদা তালার আদেশ নিষেধ বা আল্লাহর নির্দেশাবলী সম্পর্কে বোধপত্তি অর্জন করবে, তার গভীর প্রজ্ঞা অনুধাবন করে শিখে তার প্রসার করবে। মাশাআল্লাহ, জামাতে এমনিতেও যারা মুবাল্লিগ নয়, মুবাল্লিগদের বাহিরে অনেক এমন সদস্য আছেন যারা নিজেদের ব্যক্তিগত আগ্রহের কারণে জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞানের ক্ষেত্রেও বোধপত্তি রাখেন, কিন্তু কিন্তু অধিকাংশ সময় তাদের অন্যান্য ব্যস্ততা এমন পর্যায়ের যে তারা স্থায়ীভাবে ধর্মের জন্য সময় দিতে পারেন না। তাই আল্লাহ তাআলা বলছেন যে ধর্মীয় কর্মের উদ্দেশ্যে ওয়াকফে জিন্দেগিদের একটা বিশেষ শ্রেণী বা দল থাকা আবশ্যক। আর ইসলাম যেহেতু বিশ্ব ধর্ম, তাই প্রত্যেক ফেরকার মধ্য থেকে, অর্থাৎ প্রত্যেক শ্রেণীর জনগোষ্ঠী থেকে, প্রত্যেক জনগোষ্ঠীর মধ্য থেকে বিভিন্ন ধরনের হরেক রকমের জাতির মধ্য থেকে এই ওয়াকফে জিন্দেগীদের একটা জামাত হওয়া আবশ্যক। আল্লাহ তাআলা এটিকে আরো বিস্তৃত করছেন, বলছেন যে প্রত্যেক জাতির মধ্য থেকে এমন মানুষ দরকার যারা ধর্ম শিখে, মানুষকে শিখাবে। প্রত্যেক জাতি, প্রত্যেক শ্রেণী এবং প্রত্যেক দলের প্রকৃতি এবং ধাত আর মনস্তাত্ত্বিক অবস্থা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, মন মানসিকতা ভিন্ন হয়, আর সে মোতাবেক তবলিগী পন্থা অবলম্বন করা আবশ্যক। আর এভাবে তবলিগের কাজও সহজ হবে এবং তরবিয়তও সহজ সাধ্য হবে। আল্লাহ তাআলা এই দিক নির্দেশনা দিয়েছেন, পথ প্রদর্শন করেছেন বা বলছেন যে মোমেনদের একটি জামাত থাকতে হবে যারা তবলিগি এবং তরবিয়তি কাজ সমাধা করবে। আর সব জাতি এবং সকল শ্রেণীর মানুষের মধ্য থেকে এমন মানুষ আসতে হবে যেন কাজ সহজ সাধ্য হয়। আহমদিয়া মুসলিম জামাতে এই নীতির অনুসরণে ধর্মের জন্য জীবন উৎসর্গ করার বিধান রয়েছে। আমি পূর্বে বলেছি যে বিভিন্ন জাতি এবং শ্রেণীর সভ্যরা খোদার ফজলে এখন এই নিজামের এই বিধানের অংশ হয়েছেন এবং এই বিধানে এই নিজাম অন্তর্ভুক্ত হচ্ছেন। আর আমি পূর্বে বলেছি যে জামাতের চাহিদার অনুসারে এই ক্ষেত্রে সংখ্যাও বাড়া আবশ্যক। আর এই চাহিদা ভবিষ্যতে ক্রমশ বৃদ্ধি পাবে, শুধু এখনই নয় বরং ভবিষ্যতে চাহিদা আরো বাড়বে। এক্ষেত্রে হযরত খলিফাতুল মসীহ রাবে রহমাহুল্লাহ এই প্রয়োজনকে আঁচ করে খোদার পক্ষ থেকে দিক নির্দেশিত হয়ে ওয়াকফে নানো স্কিমের সূচনা করেছেন। এর মৌলিক ইটের ভিত্তি তাকওয়ার উপর রেখে, এর প্রধান এবং মৌলিক ইটের ভিত্তি তাকওয়ার উপর রেখে পিতামাতাকে নসিহত করেন যে বাচ্চার বড় হয়ে জীবন উৎসর্গ করার পরিবর্তে, নিজেকে উপস্থাপনের পরিবর্তে পিতামাতা ধর্মের উপর প্রতিষ্ঠিত থেকে ধর্মীয় ভালোবাসার প্রেরণায় বাচ্চাদেরকে জন্মের পূর্বেই ধর্মের পথে ওয়াকফ করবেন। হযরত মরিয়মের মায়ের মতো তাদের এই ঘোষণা করতে হবে যে রাব্বে ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নী, হে আমার প্রভু, আমার গর্ভে যা কিছু আছে তাকে আমি তোমার জন্য মুক্ত করে উৎসর্গ করলাম, ধর্মের কাজের জন্য উৎসর্গ করলাম, জাগতিক ধান্দা থেকে মুক্তি দিলাম, সুতরাং তুমি আমার পক্ষ থেকে এটিকে গ্রহণ করো। এই দোয়ার মাধ্যমে মায়েরা যদি বিশেষভাবে বাচ্চাদের উৎসর্গ করেন, খলিফা ভক্তের সামনে উপস্থাপন করেন, এমন মায়েদের এই সকল বাচ্চাদের এমন তরবিয়ত করা উচিত যেন তারা আল্লাহর পথে নিজেদের জীবন যথাযথভাবে ওয়াকফে জিন্দেগী হিসাবে কাটাতে পারে। পুরো গর্ভকাল যেন তাদের জন্য দোয়া করতে থাকে যে আল্লাহ এই বাচ্চাকে ধর্মের সেবক হিসাবে গড়ে তুলুক, তুলুন, জাগতিক কলুষ থেকে মুক্ত রাখুন, যা বস্তুবাদী জগতের প্রতি যেন আকর্ষণ না হয়, এরা যেন সবাই ধর্মের জন্যই বিশেষ হয়ে যায়। এরপর জন্মের পর বাচ্চার তালিম তরবিয়ত এমন ভাবে হওয়া উচিত, বাচ্চার সামনে যেন সবসময় এটি থাকে যে আমি ওয়াকফে জিন্দেগী, আর জাগতিক ঝামেলাতে জড়ানোর পরিবর্তে আল্লাহর ধর্মের সেবায় আমাকে জীবন কাটাতে হবে। সূচনা থেকে যদি এইভাবে উত্তর বিরোধা সুশিক্ষা দেওয়া হয় তাহলে যৌবনে পদার্পণের পর বাচ্চা স্বয়ং নিজেকে পেশ করবে এবং বিশুদ্ধ চিত্তে ধর্মের খেদমতের জন্য সোচ্চার হবে। তাই পিতামাতাকে স্মরণ রাখ, পিতামাতার স্মরণ রাখা উচিত যে বাচ্চাকে জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত করা, তার সুশিক্ষার প্রতি মনোযোগ দেয়া পিতামাতার দায়িত্ব, যেন এক সুন্দর এবং ফলবাহী চারা হিসাবে জামাত এবং খলিফা ওয়াক্তের সামনে আল্লাহ ধর্মের খেদমতের জন্য তাকে পেশ করা যেতে পারে। অনেকের ধারণা হলো আমাদের বাচ্চা ওয়াকফে নয়, তাই সূচনা থেকেই তার দেখাশোনার দায়িত্ব জামাতের, এটি একটি ভ্রান্ত ধারণা। জামাত তালিম তরবিয়ত এবং সুশিক্ষার জন্য দিক নির্দেশনা অবশ্যই দেয় এবং দেয়া উচিত। এর জন্য কেন্দ্রে রাবোয়াতে ওকালতে ওয়াকফে নাও প্রতিষ্ঠিত আছে, কাদিয়ানে তেজারত তালিমের অধীনে ওয়াকফে নাও বিভাগ কাজ করছে, লন্ডনে কেন্দ্রীয় পর্যায়ে সরাসরি খলিফা ওয়াক্তের তত্ত্বাবধানে এই বিভাগের কাজ হচ্ছে, বিভিন্ন জামাতে সেক্রেটারি ওয়াকফেনদের দায়িত্ব হল বাচ্চাদের তালিম সুশিক্ষা পরামর্শ দেয়া, দিক নির্দেশনা ইত্যাদি প্রদান করা, তাদেরকে জামাতের কর্মঠ এবং সক্রিয় অংশ হিসাবে প্রস্তুত করার চেষ্টা করা এবং তাদের নিজেদের বলিষ্ঠ ভূমিকা থাকা চাই এক্ষেত্রে। কিন্তু তা সত্ত্বেও পিতামাতার দায়িত্ব অনেক বড়। যাই হোক, আমি বলছিলাম জামাতের ক্রমবর্ধমান চাহিদার দৃষ্টিকোণ থেকে ওয়াকফে নাও স্কিমের সূচনা হয়, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জামাতের ভবিষ্যৎ চাহিদা পূরণের নিমিত্তে একটি স্কিম। এতে মুরব্বি মুআল্লিমিন ছাড়াও জীবনের বিভিন্ন পেশার সাথে সম্পর্কযুক্ত ওয়াকফিনদের প্রয়োজন হবে, অতএব পিতামাতা এবং ওয়াকফে নাও বিভাগকে এই দায়িত্ব অনুধাবন করে নিজে ভূমিকা পালনের চেষ্টা করতে হবে। অধিকাংশ স্থানে দেখা গেছে ওয়াকফে নাও সেক্রেটারিরা সেভাবে সক্রিয় নয়, সচেতন নয় যতটা হওয়া উচিত। এদের সক্রিয় এবং সচেতন হওয়া উচিত যেন এই বাচ্চারা যখন কর্মক্ষেত্রে প্রবেশ করবেন তখন বিভিন্ন জাতিকে বা স্বজাতিকে ধ্বংসের গহ্বরে নিমজ্জিত হওয়া থেকে রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এবং সফলকাম শ্রেণীর শুধু নিজেরাই অন্তর্ভুক্ত হবেন না তারা, বরং স্বজাতিকে শুধু সফলকাম করবেন না, বরং পৃথিবীর সফলতা এবং পৃথিবীর নিরাপত্তার তারা বা অস্তিত্বের নিশ্চয়তার তারা কারণ হবেন। এতে সন্দেহ নেই যে পিতামাতার প্রত্যেক সন্তানেরই তরবিয়ত করা উচিত। কোন আহমদি সন্তান নষ্ট হওয়া এটি জামাত সহ্য করতে পারবে না, এরা সবাই জামাত এবং জাতির আমানত। কিন্তু ওয়াকফিনও বাচ্চাদের মন মস্তিষ্কে বাল্যকালেই এই সচেতনতা এই চেতনা গ্রথিত করতে হবে যে তোমাকে শৈশব বাল্যকালেই আমরা শৈশবেই ওয়াক করেছি, শুধু ওয়াকফে নাও টাইটেলই যথেষ্ট নয়, বরং তোমার শিক্ষা, তোমার তরবিয়ত, তোমার উঠা বসা, তোমার কথোপকথন, তোমার মানুষের সাথে মেলামেশা, এটি যেন স্বতন্ত্র পর্যায়ের হয় আর এই ইতিবাচক গুণাবলী যেন ধীরে ধীরে দৃঢ় হয়। আর তোমাকে অভিযুক্ত করার উদ্দেশ্যে যেন কোনো আঙ্গুল উঠতে না পারে, তির্যক সমালোচনা যেন তোমাকে করতে না পারে। পরপর ওয়াকফে নাও সিলেবাস আছে জামাতে এবং কেন্দ্রে, সেই সিলেবাস সম্পর্কে অবহিত করা, তা পড়ানো পিতামাতা এবং নিজাম উভয়েরই দায়িত্ব। যেন শৈশব থেকে এই ধর্মীয় বিষয়ে প্রণিধানের অভ্যাস সৃষ্টি হয়, আর প্রতিটি আগত দিন যেন এই অভ্যাস দৃঢ় হয়, তাহলেই ভবিষ্যৎ চ্যালেঞ্জের আমরা মোকাবেলা করতে পারব, তাহলেই তাহলেই পৃথিবীর ধর্মকে বোঝার যে দায়িত্ব আছে সেটি যথাসময়ে পালন করতে পারব। আরও স্মরণ রাখতে হবে যে বাচ্চার ভিতর যেন স্বয়ং ধর্ম শেখার একটা মন মানসিকতা সৃষ্টি হয়, তাহলে ধর্মীয় জ্ঞান অর্জন হবে, নতুবা বাধ্য হয়ে কিছু শিক্ষা আর বাধ্য হয়ে জীবন উৎসর্গ করা কোনোভাবে কল্যাণকর হতে পারে না, লাভজনক হতে পারে না। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে এমন মানুষ চাই যারা ধর্মীয় বিষয়ে চিন্তা করবে, প্রণিধান করবে, অর্থাৎ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম শিখিয়েছেন সেই ধর্ম নিয়ে যেন তারা চিন্তা ভাবনা করে, জ্ঞান অর্জন করে, প্রণিধান করে। অতএব আমাদের ওয়াকফে জিন্দেগি যারা বিশেষভাবে ধর্ম শিখে জীবন উৎসর্গ করতে চায় বা ওয়াকফে নেন, যারা পৃথিবীর বিভিন্ন জামিয়া আহমদিয়ায় পড়ালেখা করছেন, তাদের সদা স্মরণ রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম শিখিয়েছেন সেই ধর্ম শিখুন। তিনি কি ধর্ম শিখিয়েছেন, তিনি আমাদের সামনে যেই ধর্ম উপস্থাপন করেছেন, যেই ধর্মের ব্যবহারিক আদর্শ তিনি রেখে গেছেন, তার সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই উক্তি আমাদের জন্য আলোকবর্তিকা বা পথ প্রদর্শক হতে পারে যে কানা খলকুহুল কোরআন, তার আদর্শ ছিল কোরআন, তার ধর্ম ছিল কোরআনের প্রতিটি নির্দেশকে বুঝে তার উপর আমল, সে অনুসারে আমল করা এবং তার প্রসার ও প্রচার, তার আদর্শ অনুকরণের নির্দেশ প্রত্যেক মোমেনকে দেওয়া হয়েছে। কিন্তু যারা ধর্মীয় বিষয়ে প্রণিধান করে, যারা ধর্মকে বোঝার এবং শিখার দাবি করে, যারা সাধারণ মোমেনদের তুলনায় বেশি মানুষকে ডাকে কল্যাণের দিকে, যাদের কাছে প্রত্যাশা রাখা হয় যে তারা নেক কর্মের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে অন্যের তুলনায় অনেক বেশি, তাদেরকে কতটা এই আদর্শ অনুসরণ করা উচিত, তাই সবাইকে আত্মবিশ্লেষণ করা দরকার। যারা ওয়াকফে জিন্দেগি তাদেরকে হুজুর বলছেন, যদি আমাদের দাবি এটি হয় যে কোরআন একটি কামের এবং সম্পূর্ণ শরীয়ত গ্রন্থ, তাই এ বিষয়ে যারা প্রণিধান করেন তাদের সবচেয়ে বড় দায়িত্ব হল নিজের জীবনকে এই শিক্ষা সম্মত করা, যেন নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, ব্যবহারিক দৃষ্টান্তের মাধ্যমে মানুষকে যেন আল্লাহর দিকে আহ্বান করতে পারেন, আর উত্তমভাবে তাবলীগ এবং তরবিয়ত বা শিক্ষার সুশিক্ষার দায়িত্ব, সুশিক্ষা প্রদানের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন। এখন আমি আপনাদের সামনে হযরত মসীহ মওউদ ইসলামের আশা এবং প্রত্যাশা তুলে ধরব, এটি স্পষ্ট করার জন্য যে তিনি কি ধরনের ওয়াকফে জিন্দেগির আশা রাখতেন। তিনি বলেন যে আমাদের এমন মানুষের প্রয়োজন যারা শুধু মৌখিকভাবে নয় বরং ব্যবহারিকভাবে কার্যত কিছু করে দেখাবে, জ্ঞানের মৌখিক দাবি কোনো কাজের নয়। অতএব আমি এখানে সমস্ত মুবাল্লিগিন এবং পৃথিবীর বিভিন্ন জামায়াতে যারা অধ্যয়নরত আছেন তাদেরকে বলছি যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের এই উক্তিকে দৃষ্টিগোচর রাখবেন, সবসময় আত্মজিজ্ঞাসা করবেন যে আমাদের জ্ঞান এবং কর্মের ভিতর সামঞ্জস্য আছে কিনা। আমরা অন্যদেরকে নসিহত করছি, হিতোপদেশ দিচ্ছি যে নামাজে আলস্য প্রদর্শন গুনার কাজ, কিন্তু নিজেরা নামাজের ব্যাপারে উদাসীন, বিশেষ করে জামিয়ার ছাত্রদেরকে এই কথাগুলো স্মরণ রাখা উচিত। অনেকেই কর্মক্ষেত্রে এসে উদাসীন্য দেখায়, তাদেরও স্মরণ, তাদেরকেও স্মরণ রাখতে হবে। অন্যদেরকে তো আমরা এটি বলছি যে বিভিন্ন স্থানে যে কুপ্রথা দেখা যায়, যেমন বিয়ে শাদিতে দেখা যায়, সেগুলো বেদাত। খলিফায়ে ওয়াক্ত এবং জামাতের নিজাম ও ব্যবস্থাপনা কোনোভাবে এই সমস্ত বেদাতের অনুমতি দেয় না, ধর্ম এর অনুমতি দেয় না। হযরত মুসা ইসলাম কঠোরভাবে এই সমস্ত বেদাতকে প্রত্যাখ্যান করেছেন, আল্লাহ এবং রসুলও তা রদ করেন। কিন্তু নিজেদের অনেকেই নিজের সন্তান সন্ততি এবং আত্মীয় স্বজনের বিয়েতে এর খেয়াল রাখে না, বা যে সমস্ত বিয়েতে এ ধরনের কুপ্রথা অনুসৃত হচ্ছে সেই বিয়েতে অংশ নেওয়া, সেখানে বসে থাকা, তাদেরকে না বোঝানো, উঠে তা ছেড়ে চলে না আসা, এগুলো সবই তো ভুল এবং অন্যায় কাজ। অতএব যদি ধর্মীয় জ্ঞান অর্জন করে থাকেন, তাহলে কাজে সেই জ্ঞানকে রূপায়িত করুন, এমন আলেম হন যে জ্ঞান অনুসারে আমল করে, জ্ঞান অনুসারে কাজ করে। হযরত মুসা ইসলাম আবার বলেন যে ওয়াকফ জিন্দেগি অহংকার এবং আত্মশ্লাঘা থেকে সম্পূর্ণভাবে মুক্ত এবং ঊর্ধ্বে থাকবে। প্রত্যেক ওয়াকফ জিন্দেগির আত্মজিজ্ঞাসা, আত্মবিশ্লেষণ করা উচিত। যারা কর্মক্ষেত্রে আছেন বা যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন, আর যারা জামিয়ায় শিক্ষা অর্জন করছেন, তাদের সকলেরই আত্মবিশ্লেষণ করা উচিত। যদি এইভাবে আত্মজিজ্ঞাসার অভ্যাস আমাদের ভিতর সৃষ্টি হয়, তাহলে ইনশাল্লাহ একটা পরিবর্তনও আসবে। এবছর কানাডা জামিয়া আহমদিয়া থেকেও ওয়াকফিনদের প্রথম মোবাল্লেকদের প্রথম গ্রুপ বের হচ্ছে। ইনশাল্লাহ পাকিস্তান থেকেও বের হওয়া আরম্ভ হবে। বরং পাকিস্তানে মনে হয় ওয়াকফেন ও মুরব্বীরা কর্মক্ষেত্রে ইতিমধ্যেই প্রবেশ করেছেন। সর্বদা স্মরণ রাখবেন যে বিনয় এক মোমেনের বিশেষত্ব হওয়া চাই। আত্মসম্মান বোধ ও আবশ্যক, গাম্ভীর্য আবশ্যক। ওয়াকফে জিন্দেগিকে দিক নির্দেশনা দিতে গিয়ে তিনি বলেন যে আমাদের রচনা এবং বই লেখনি অজস্র ধারায় পড়ার পরে তাদের জ্ঞান যেন পরম পর্যায়ে উপনীত হওয়া চাই। জ্ঞান যেন পরম পর্যায়ের হয় আমাদের রচনাবলি পড়ার বা পাঠের মাধ্যমে। তাই মুসা ইসলামের বই জামিয়ায় অধ্যয়নকালে এবং কর্মক্ষেত্রে থাকাকালে পাঠ করা অত্যন্ত একান্ত আবশ্যক, কেননা এটি এই যুগে সঠিক ইসলামী শিক্ষার পানে মানুষকে পথ প্রদর্শন করে। তিনি আরো বলেন যে অল্পে তুষ্ট থাকাও এক মোবাল্লিগ এবং মুরব্বীর জন্য একান্ত আবশ্যক। এই নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার যেই মান তিনি নির্ধারণ করেছেন, তা হল তিনি বলেন যদি আমাদের ইচ্ছা অনুসারে কেউ অল্পে তুষ্ট না থাকতে না পারে, ততদিন তাকে পুরো দায়িত্ব দেওয়া যেতে পারে না। অর্থাৎ যে অল্পে তুষ্ট থাকে তাহলে তাকে তবলিগের দায়িত্ব দেওয়া যায়, অফিস জিন্দেগির কাজের দায়িত্ব তাকে দেওয়া যায়। আর আমাদের ইচ্ছা বলছেন তিনি, ইচ্ছা কি? রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাহাবিরা এমন অল্পে তুষ্ট থাকতে অভ্যস্ত ছিলেন এবং এমন কষ্ট ক্লেশ সহ্য করে অভ্যস্ত ছিলেন যে অনেক সময় বৃক্ষের বা গাছের পাতা খেয়ে জীবন কাটিয়েছেন। আল্লাহ তালা মুসা ইসলামের দোয়া কবুল করো তো এমন বুজুর্গ মোবাল্লিগ নিজ অনুগ্রহে দান করেছেন, যাদের অল্পে তুষ্ট থাকা যা ছিল তা নিয়ে সন্তুষ্ট থাকার যে আদর্শ সেটি ঈর্ষণীয়। আজকের মোবাল্লিগদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, আল্লাহ পূর্বে অবস্থা ছিল না। জামাতের আর্থিক অবস্থাও আজকে ভালো, আল্লাহ তালার ফজলে সকল সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়। যদিও কোন কোন স্থানে এখনো অসচ্ছলতা, অসঙ্গতি এবং সমস্যার মুখোমুখি হতে হয়, কিন্তু যেখানে ধর্মের খাতিরে সকল ত্যাগের জন্য নিজেকে পেশ করেছেন, তাই এমন সমস্যার প্রতি ভ্রুক্ষেপ করা উচিত নয়। আজ আল্লাহ তালার অপার অনুগ্রহে রাবোয়া এবং কাদিয়ান ছাড়াও পাশ্চাত্যের কোন কোন দেশে যেমন ইউরোপ, কানাডা, জার্মানিতে জামিয়া সুপ্রতিষ্ঠিত হয়েছে। কানাডার জামিয়া থেকে যেভাবে আমি বলেছি যে মুরব্বীদের প্রথম দল কর্মক্ষেত্রে প্রবেশ করতে যাচ্ছে ইনশাআল্লাহ, একইভাবে ইন্দোনেশিয়া এবং আফ্রিকার কোন কোন দেশেও জামিয়া আহমদিয়া প্রতিষ্ঠিত আছে। আফ্রিকা এবং ইন্দোনেশিয়ার জামিয়ার যতটুকু সম্পর্ক আছে সেখানে স্থানীয় ছাত্ররা পড়ালেখা করে এবং সেখানেই তারা নিযুক্ত হয় এবং স্বস্ব দেশীয় অবস্থা এবং অর্থনৈতিক পরিস্থিতির ভিতর তারা জীবনযাপন করে। কিন্তু পাশ্চাত্যের যে সমস্ত মোবাইলে কর্মক্ষেত্রে প্রবেশ করবেন তাদের স্মরণ রাখতে হবে যে ওয়াকফে জিন্দেগি হিসাবে তাদেরকে যেখানেই পাঠানো হয় তাদের যেতে হবে এবং যাওয়া উচিত। এটাই ওয়াকফে জিন্দেগির প্রকৃত চেতনা এবং প্রেরণা। ইউরোপে নিযুক্ত করা আবশ্যক নয়, ইউরোপে নিযুক্তি পাওয়া আবশ্যক নয়। এখানে যারা বসবাস করে তাদেরকে আফ্রিকায় পাঠালে হয়তো আফ্রিকার চরম আবহাওয়ায় তারা হয়তো পরেশান হতে পারে, কিন্তু খোদার জন্য যেহেতু নিজেকে পেশ করেছেন তাই সব কোরবানের জন্য প্রস্তুত থাকা উচিত। আমি যেভাবে পূর্বেই বলেছি এখন বিভিন্ন সুযোগ সুবিধা আছে। প্রথম দিকে যে সমস্ত মোবাইলে কর্মক্ষেত্রে কাজ করেছেন তাদেরকে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। সেই সমস্ত মোবাইলদের কিছু ঘটনা আমি নিয়ে এসেছি শোনানোর জন্য, যেন আপনারা বুঝতে পারেন যে কেমন কোরবানি তারা দিয়েছেন, কি অবস্থায়, কি পরিস্থিতিতে তারা জীবনযাপন করেছেন। আমাদের একজন মোবাইল ছিলেন হযরত সৈয়দ শাহ মোহাম্মদ সাহেব, তিনি তার নিজের ঘটনা এভাবে বর্ণনা করেছেন যে আমি অনবরত 18 বছর ইন্দোনেশিয়ায় কাজ করি। আল্লাহ তাআলার অপার অনুগ্রহে কারো সামনে আমি কখনো হাত পাতিনি, নিজের পুরো গাম্ভীর্যের আত্মসম্মানের চেতনা নিয়ে জীবনযাপন করছি। সামান্য বেতন পেতেন, যা পেতেন তাতে হয়তো দুই বেলার রুটির ব্যবস্থাই করতে পারতেন। নিজের সমস্ত প্রয়োজনে আমি আমার প্রভুর কাছে ঝুঁকেছি, আমার সমস্ত চাহিদা তিনি পূরণ করেন। 18 বছর পর যখন ফিরে আসি আমি খুব আনন্দিত। সামুদ্রিক জাহাজে করে পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করি। আমার কাছে একটি পুরনো শেরওয়ানি ছিল, আজকান ছিল, দু একটি পরিষ্কার সেলোয়ার কামিজের জোড়া ছিল, আর কিছুই ছিল না। তিনি বলেন যে আমি সামুদ্রিক জাহাজে সফর করছিলাম, উড়োজাহাজের তো কোন প্রশ্নই উঠে না। আর তিনি বলেন রাস্তায় আমার মনে পড়ল যে এত দীর্ঘকাল পর দেশে ফিরছি, নতুন কোন কাপড় আমার কাছে নেই যা পরে রাবোয়া রেল স্টেশনে নামতে পারি। আগে মোবাইলে কারাচিতে আসতেন, এরপর সেখান থেকে ট্রেনে করে রাবোয়ায় যেতেন। আমি এই সমস্ত চিন্তায় মগ্ন ছিলাম, দোয়া জারি ছিল। হঠাৎ করে আমার হৃদয়ে এই ধারণা জাগে যে এমন এমন বাসনা আমার কোনোভাবেই থাকা হৃদয়ে জাগ্রত হওয়া উচিত নয়। এটি ওয়াকফে জিন্দেগির প্রকৃত প্রেরণার এবং চেতনার পরিপন্থী একটা ভাবনা। তিনি বলেন যে আমি ইস্তেকবার করি। এরপর কয়েকদিন পর জাহাজ যখন সিঙ্গাপুরে যাত্রা বিরতি করে বন্দরে, তিনি বলেন যে জাহাজের ডেকে দাঁড়িয়ে আমি চতুর্দিকে দৃশ্য দেখছিলাম, তখন এক ব্যক্তিকে একটা পটলি সহ জাহাজে উঠতে দেখি। সে জাহাজের কাপ্তানের কাছে আসে সোজা এবং কাপ্তানের কিছু জিজ্ঞেস করে, কাপ্তান তাকে আমার কাছে পাঠায়। তিনি আমার সাথে কোলাকুলি করেন এবং বলেন যে আমি আহমদি আর আমি দর্জির কাজ করি, আমি টেইলার। তিনি বলেন যে আমি যখন আমি আলফাজলে পড়লাম যে আপনি আসছেন রাস্তায় সিঙ্গাপুরে আপনার যাত্রা বিরতি হবে, তখন আমার হৃদয়ে প্রবল বাসনা জাগ্রত হল যে আপনাকে কোন উপহার দেই, তোফা দিয়ে। আপনার ছবি আমি পূর্বেই দেখেছি, আপনার উচ্চতা এবং দেহের একটা ধারণা আমার ছিল। দুজোড়া কাপড় আপনার জন্য সেলাই করেছি, একটা শেরওয়ানি এবং একটা পাগড়ি প্রস্তুত করেছি, আমি দর্জি টেইলর, এতটুকুই দিতে পারি, আপনি গ্রহণ করুন। হযরত শাহ সাহেব বলেন, এটি শুনে আমার চোখ থেকে অশ্রুধারা প্রবাহিত হয়। যে কিভাবে আমার খোদা আমার হৃদয়ের বাসনা পূরণের জন্য এক আহমদের হৃদয়ে প্রেরণা সৃষ্টি করেন, যাকে আমি নিজেও জানতাম না আর সেও আমাকে জানত না। মোবাল্লেকদের নসিহত করতে গিয়ে তিনি বলেন, মুরব্বীদেরকে নসিহত করতে গিয়ে বলেন যে মোবাল্লেক যদি শুধু আল্লাহর সামনে বিনত হয় ঝুঁকে এবং কারোর সামনে যদি হাত না পাতে তাহলে অদৃশ্য থেকে আল্লাহ তাআলা তার জন্য ব্যবস্থা করেন। আর ওয়াকফে জিন্দেগীর এটি খোদার ব্যবহার, শুধু মোবাল্লেক নয় বরং সকল ওয়াকফে জিন্দেগীর সাথে আল্লাহর একই ব্যবহার। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে কর্মক্ষেত্রে আজও এমন দৃশ্য এবং দৃষ্টান্ত দেখা যায়। এরপর মৌলানা গোলাম আহমদ ফরক সাহেব সম্পর্কে তার এক ছেলে লিখেছেন, ইনিও দীর্ঘকাল বাইরে ছিলেন, যখন ফিরে আসেন তাকে নিযুক্তি দেওয়া হয় হায়দরাবাদে, একটা ছোট ঘর পান, ঘরের অবস্থা ছিল শোচনীয়। যেহেতু দীর্ঘকাল বাহিরে জীবন কাটিয়েছেন, তিনি তার ছেলে লেখেন যে আমরা আনন্দিত ছিলাম যে আব্বা আমাদের সাথেই তো এখন থাকবেন, কিন্তু ঘরের অবস্থা দেখে একদিন গোলাম আহমদ ফারুক সাহেবের ছোট ছেলে এই ব্যক্তির ভাই যিনি ঘটনা বর্ণনা করছেন তিনি তার ছোট ভাই তাকে পিতাকে বলেন, ফারুক সাহেবকে বলেন যে জামাতকে অনুরোধ করুন যেন ঘর মেরামত করে দেওয়া হয়। হযরত মাওলানা ফারুক সাহেব জানতেন যে ওয়াকফে জিন্দেগী কাকে বলে, আর ওয়াকফে জিন্দেগী এই সমস্ত বিষয়ের সাথে তার কোন সম্পর্ক ছিল না। তিনি স্নেহের সাথে সব ভাই বোনকে সামনে ডাকেন, তার সব ছেলে মেয়েকে সামনে ডাকেন, বড় সুন্দরভাবে প্রজ্ঞার সাথে বুদ্ধিমত্তার সাথে ওয়াকফে জিন্দেগীর সাদা মোটা জীবন এবং তার উঠা বসায় বিনয়ের যে বৈশিষ্ট্য সেটি হওয়া উচিত বলে তাদেরকে বোঝান তিনি। তিনি বলেন যে প্রতিটি বাসনাকে পিষ্ট করা এবং হাত পাতা থেকে বিরত থাকা এটি ওয়াকফে জিন্দেগীর লক্ষ্য। আমি আমার আন্তরিক বাসনা, তোমরা সবাই এক্ষেত্রে আমার সাহায্যকারী হও। প্রতিটি পদক্ষেপে জীবনের তিক্ততাকে সাদরে বরণ করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করো। আরেকবার হযরত মাওলানা গোলাম আহমদ ফারুক সাহেব তার ছেলেই বর্ণনা করছেন, এটি একবার উনি যিনি বর্ণনা করছেন তিনি সেনাবাহিনীতে ছিলেন, মেজর ছিলেন। তিনি বলেন যে হুজুর বলছেন যে ওনার ছেলে মেয়েরা ভালো ভালো কাজে চাকরিতে ছিল, তার ছেলে বলছেন যে আমার ইচ্ছা ছিল যে আব্বা অবসর গ্রহণ করবেন, আমরা কিছুদিন তার খেদমত করব। পিতাকে বললাম যে আপনি অবসর গ্রহণ করুন, আমার পিতা বললেন যে আগামীকাল উত্তর দেব। আমরা সবাই এই উত্তরে আনন্দিত ছিলাম, আমরা ভাবলাম যে হয়তো আমাদের অনুরোধ তিনি গ্রহণ করবেন, কালকে হয়তো বলবেন যে ঠিক আছে তোমাদের কাছে আসছে। উনি বর্ণনাকারী বলছেন যে আমাদের এই আনন্দ ক্ষণস্থায়ী প্রমাণিত হলো, আমাদেরকে পাশে বসান তিনি এবং বলেন যে আমি অত্যন্ত বিনয়ী একজন মানুষ, দুর্বল মানুষ, গতকাল যে কথা বলেছ তা আমার মন মস্তিষ্কে প্রচন্ড ঝাঁকুনি দিয়েছে, আমাকে প্রচন্ডভাবে প্রকম্পিত করেছে, আল্লাহর ওয়াস্তে এই কথা আর বলবে না। আমি আমার খোদার সাথে কসম খেয়ে অঙ্গীকার করেছি যে জীবনের প্রতিটি নিঃশ্বাস নেব ওয়াকফে জিন্দেগী হিসাবে, যে পর্যন্ত না হে আল্লাহ তুমি আমাকে পৃথিবী থেকে নিয়ে যাও। আমার কোথাও আমার আশঙ্কা হয় যে কোথায়ও তোমাদের এই সমস্ত কথা শুনে আমার যে অঙ্গীকার নবায়নে কোথায়ও দুর্বলতা না পরিলক্ষিত হয়, তাই তোমাদের অনুরোধ করবো যে আজকের পর এমন কথা বলবে না। এই কথা বলে তিনি দাঁড়িয়ে যান এবং বলেন যে সবসময় দোয়া করো যে খোদার সাথে কৃত অঙ্গীকার ক্ষেত্রে আমি যেন সত্যবাদী প্রমাণিত হই। তো এই সমস্ত ব্যক্তিরা ওয়াকফে জিন্দেগী এবং অল্পে তুষ্ট থাকার যে প্রকৃত দায়িত্ব সেটি যথাযথভাবে পালন করেছেন। এরপর হযরত মুসলিম ইসলাম বলেন যে একজন ওয়াকফে জিন্দেগীর জন্য আবশ্যক সফরের ক্লেশ ও কাঠিন্য যেন সহ্য করতে পারে, গ্রামের কষ্ট যেন সহ্য করতে পারে, গ্রামে গ্রামে ঘুরে মানুষকে আমাদের প্রেরিত হওয়ার সংবাদ দেবে। আফ্রিকায় প্রথম দিকে আমাদের মুবাল্লিগেরা গিয়েছেন, ভারতেও ভারতের বিভিন্ন অঞ্চলে মুবাল্লিগেরা তবলিগের দায়িত্ব পালন করতেন। সফরের কষ্ট এবং ক্লেশ এবং কঠোরতা তারা সহ্য করতেন, সফর তো সহজ ছিল না, পাথেও পর্যাপ্ত ছিল না, টাকা পয়সা বা খাদ্য পানীয় পর্যাপ্ত ছিল না তাদের কাছে। শুধু সফরের কাঠিন্য এবং ক্লেশই সহ্য করতেন না তারা, বরং বিরোধিতার সম্মুখীন হতেন। ভারত, আফ্রিকা এবং বহির্বিশ্বে কি অবস্থা ছিল, মৌলানা নজির আহমদ নজির সাহেবের অনেক ঘটনা আছে। এমন গ্রামবাসীরা যখন তাকে বিতাড়িত করে বের করে দেয়, রাত কাটিয়েছেন জঙ্গলে, সারা রাত মশার মাঝে কাটিয়েছেন, সেখানকার মশাও বড় ভয়াবহ হয়ে থাকে। আজ আফ্রিকায় জামাতের যে সুনাম আর আল্লাহ তাআলা যে অসাধারণ উন্নতি দিচ্ছেন, তা এই সমস্ত বুজুর্গদের কুরবানির এবং ত্যাগেরই তো ফসল। একটি ঘটনা বর্ণনা করছে মৌলানা সিদ্দিক অমৃতসরি সাহেব, লেখেন সিদ্দিক অমৃতসরি সাহেব বলেন, তিনি একবার মৌলানা নজির আহমদ সাহেব আলী সাহেবের সাথে ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪০ একদিন হজরত মৌলানা নজির আহমদ আলী সাহেব এবং সিদ্দিক সাহেব সেরালিয়ানের কাসরি নামে একটি বাণিজ্য শহরে তবলিগের পরিকল্পনা হাতে নেই, ফ্রি টাউন থেকে ৪০ মাইল দূরে অবস্থিত ছিল, নদী পার হয়ে সেখানে যেতে হতো, নদীর অপর পারে ছিল এই শহর। হজরত মৌলানা নজির আহমদ আলী সাহেব ইতিপূর্বেও সেখানে ইসলামের তবলিগ করেছিলেন, আর সে কারণে তবলিগের কারণে বিরোধিতা বেড়ে যায়। তিনি বলেন এটি দ্বিতীয় সফর ছিল। অধিকাংশ মানুষ অমুক গোত্রের সদস্য ছিল, একটা গোত্রের নাম বলেছেন, যারা নিজেদের ইসলাম নিয়ে বড় অহংকার করত, যে সঠিক মানুষ সঠিক শিক্ষার উপর প্রতিষ্ঠিত, আরবদের সাথে সম্পর্কে দাবি করত, তারা আরব বংশোদ্ভূত। যাই হোক, সেখানে সাধারণ মানুষের ভিতর এই মুসলমানরা ফলানি মনে হয় কোন গোত্রের নাম, তারা মিথ্যা কথা ছড়া অপপ্রচার করে, যে কারণে সেখানকার মানুষ অঙ্গীকার করে, অঙ্গীকারাবদ্ধ হয় যে এরা যদি দ্বিতীয়বার আসে তাহলে এখানে অবস্থান করার অনুমতি দেওয়া হবে না। ইনি লেখেন যে আমাদের উদ্দেশ্য ছিল শুধু ইসলামের প্রচার, আহমদীয়তের তবলিগ আর এর প্রকৃত শিক্ষা সম্পর্কে অবহিত করা, অমুসলিম এবং খ্রিস্টানদেরকে তবলিগ করা ছিল আমাদের উদ্দেশ্য। তাই সেখানে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করা হয়েছে তা দূর করার চেষ্টা করব, কয়েকদিন অবস্থান করে এছিল উদ্দেশ্য। ইনি বলেন যে আমরা নৌকায় রওনা হলাম, মাগরেবের সময় সেখানকার গ্রামে, কাছরি গ্রামে পৌঁছলাম, কয়েকদিন অবস্থানের ইচ্ছা ছিল, বক্তৃতার ব্যবস্থা করার পরিকল্পনা ছিল। তিনি বলেন নৌকা থেকে নেমে সোজা চিফের বাংলোতে যাই, চিফ সে যুগে সরকারের পক্ষ থেকে একটা ভাতা পেত আতিথেয়তার জন্য, এই কথা সত্য কি মিথ্যা জানে না, বলা আছে চিফ ফার্মে গিয়েছেন, সেখান থেকে এখনো ফিরে আসেননি। উপস্থিত যারা ছিল তারা সকলেই বিরোধিতা করছিল এবং ভ্রক্ষেপহীনতা প্রদর্শন করছিল, তাদের কিছু সহানুভূতিশীল লোকও ছিল কিন্তু তারা অন্যদের ভয়ে ভীত ছিল। আমাদের এই কারণে আমাদের জিজ্ঞেস করার কেউ ছিল না। আমাদের সাথে কয়েকজন আফ্রিকান ছাত্র ছিল, আফ্রিকান হওয়ার কারণে তারা কোন স্থানে গিয়ে অবস্থান করে আমাদের জিনিসপত্র সাথে নিয়ে যায়। আমরা জঙ্গলেই ঘোরাফেরা করছিলাম, কিছু লেবানি মানে ব্যবসায়ীর সাথে দেখা হয়, তাদের দোকান ছিল নদীর তীরে। এক লেবানি মুসলমানের সাথে কথা হয় আরবি ভাষায়, কথা বলে আমাদের আরবি শুনে তারা প্রভাবিত হয়, আমাদের সাথে নিয়ে যায় আর সেখানে তবলিগ আরম্ভ হয়, আর আমাদের খাবারও খাওয়ায়। যাই হোক, রাতের 10টার সময় সেখান থেকে আমরা এসে যাই, বই পুস্তক দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফিরে আসি। সেই ব্যবসায়ীও জিজ্ঞেস করেনি যে রাতে এখানে থাকার, আমরাও বলিনি যে আমাদেরকে থাকতে দাও। রাতে এসে আমরা আবার নদীর তীরে বসে পড়ি। পুরো এলাকা বিষাক্ত সাপ এবং বন্য জন্তুতে ভরা ছিল। নদীর তীরে কুমিরের আক্রমণও প্রায় হতো, কিন্তু আল্লাহ তাআলা কৃপা করেছেন, সকল বন্য প্রাণীর আক্রমণ থেকে তাদের রক্ষা করেছেন। এমন অবস্থায় ঘুম আসা সম্ভব নয়। গ্রামের বাহিরে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তারা পায়চারি করতে থাকেন। মাঝরাতে নদীর কিনারায় বালির উপর আমরা বসে যাই। কোরআনের যে অংশ মুখস্থ ছিল পরস্পরকে শোনাতে থাকি। কোরআন আয়াতের তাফসির নিয়ে কথা হয়, ধর্মীয় আলোচনা চলতে থাকে। কিছু রাত অতিবাহিত হওয়ার পর মৌলানা নজির আলী সাহেব দীর্ঘ দোয়া করান যে হে আল্লাহ, এই গ্রামের মানুষকে হেদায়েত দাও, ইসলাম এবং আহমদীয়তের উন্নতির জন্য তিনি দোয়া করেন। এরপর পুনরায় পায়চারি আরম্ভ করেন। রাতের 3টার কাছাকাছি তিনি বলেন যে আমরা উঠে গ্রামের দিকে অগ্রসর হই, মসজিদে গিয়ে তাহাজ্জুদ পড়ার উদ্দেশ্যে। যখন মসজিদে প্রবেশ করলাম, দেখুন এই মুসলমান হওয়ার যারা দাবি করে তাদের মসজিদের অবস্থা দেখুন, আমরা যখন মসজিদে প্রবেশ করলাম অন্ধকারে, হঠাৎ করে অদ্ভুত আওয়াজ আসতে থাকে। কিছুক্ষণ পর মসজিদ থেকে ছাগল পাল বেরিয়ে যায়। মসজিদ তারা নোংরা করে রেখেছিল, আমরা পরিষ্কার করি। এরপর হুগলা বিছিয়ে নামাজ আরম্ভ করি। ফজরের যখন সময় হয় আমরা দুজনে আজান দিই, একজনের পর আরেকজন। আজান শুনে মানুষের আসা আরম্ভ হয়, অমুসলিমরাও আসে। যারা মুসলমান তাদের বড় নেতা ছিল, সে আসে এজন্য যে কোথাও রাতে এদেরকে আশ্রয় দেয় নিত আর আমাদের মসজিদ জবরদখল করে নিত, এই কারণে মুসলমানদের নেতা এসেছে। যাই হোক, আমরা নামাজ পড়েছি, তারা আমাদেরকে নামাজ পড়তে দেখে ইনি বলেন, এরা বলল যে পার্থক্য তো কোনো কিছু নেই, বলা হয়েছে আজান ভিন্ন, নামাজও তো একই, পার্থক্য শুধু এটি যে আহমদীরা হাত বেঁধে নামাজ পড়ছিল, সেখানকার অধিকাংশ মানুষ যেহেতু মালিকই, তারা হাত ছেড়ে নামাজ পড়ত বা নামাজ পড়ে। এতটা পরিচয় হয়, গ্রামবাসীরা কোনো কথায় কর্ণপাত করেনি, বিরোধিতাও কমেনি, কিন্তু নামাজ পড়তে তারা বাধা দেয়নি, নামাজ পড়ে তারা ফিরে আসেন। তো এমন পরিস্থিতিরও তারা সম্মুখীন হয়েছেন, কিন্তু পরে আল্লাহ তাআলার ফজলে সেখানে আহমদীয়ত সেই অঞ্চলে বিস্তার লাভ করে। এই হল ধর্মীয় জ্ঞান অর্জন, ধর্মীয় বোধপত্তি অর্জন এবং প্রণিধানের ব্যবহারিক দৃষ্টান্ত যা আমাদের মোবাল্লেগদের মাঝে দেখা যায়। সুতরাং একজন ওয়াকফে জিন্দেগীকে নিজের কামনা বাসনাকেও জলাঞ্জলি দিতে হয়, কঠোর পরিস্থিতি কষ্ট ক্লেশের সম্মুখীন হতে হয়, সমস্যার মুখোমুখি হতে হয়। আর আজও কোনো কোনো স্থানে আমরা এমন অবস্থা দেখি, কিন্তু আমাদের নবাগত মুরব্বি মোবাল্লেগ এবং ওয়াকফিনে ন যারা আছেন তাদেরকে এই সমস্ত কথা সামনে রেখে কর্মক্ষেত্রে এবং শিক্ষাকালে এমনভাবে এমন চেতনার সাথে কাজ করা উচিত, এই চেতনা নিজেকে সমৃদ্ধ করা উচিত, যে এই প্রেরণা এবং চেতনায় সমৃদ্ধ হয়েই আমাদেরকে কর্মক্ষেত্রে যেতে হবে। আমার সামনে অনেক জামিয়া ছাত্র বসেছে, এখন থেকেই এই চেতনা সমৃদ্ধ হন, এছাড়া আমরা ধর্ম প্রসার এবং প্রচার করতে পারবো না। যদি এটি না হয় তাহলে কর্মক্ষেত্রে ভয় পাওয়া ছাড়া আর কিছুই লাভ হবে না। আর অনেকেই আর কত দুর্ভাগ্যবশত নিজেদের ট্রান্সফারের সংবাদ শুনে ওয়াকফ ছেড়ে দিয়েছে। তাই হুজুর বলছেন যে এখন থেকে নিজেদেরকে প্রস্তুত করুন, যে সকল প্রকারের কঠোরতা আমাদেরকে সহ্য করতে হবে। জামিয়ায় যারা অধ্যয়নরত আছেন তাদেরকে আমি বিশেষভাবে এই কথা বলছি যে এখন থেকেই এই কষ্ট ক্লেশ এবং কাঠিন্য কঠোরতার সম্পর্কে চিন্তা করুন। আজকাল অধিকাংশ ওয়াকফিনে নওদের ওয়াকফিনদের একটা বিরাট শ্রেণী বা একটা শ্রেণী, সংখ্যার দিক থেকে অনেক বড় সংখ্যা, কিন্তু ওয়াকফিন এর অনুপাতের দিক থেকে নয়। তারা একটা বড় সংখ্যা বিভিন্ন দেশের জামিয়া আহমদিয়ায় অধ্যয়নরত আছেন, তাদেরকে সবসময় প্রথমে নিজের পিতামাতার অঙ্গীকার এবং নিজের অঙ্গীকার এবং বুজুর্গদের ত্যাগ এবং কোরবানি এবং মসিহ মওদের প্রত্যাশাকে সামনে রাখা উচিত, সম্মান করা উচিত। এই সমস্ত কথা সামনে রেখে খোদার সাথে কৃত অঙ্গীকারকে, কৃত অঙ্গীকার রক্ষার পুরো চেষ্টা করতে হবে। এই বিশ্বস্ততাই সকল ওয়াকফ জিন্দিগিকে সামনে রাখা উচিত। এটিও স্মরণ রাখবেন যে মুরব্বী এবং মোবাল্লেগের একটা গাম্ভীর্য আছে, একটা আত্মসম্মান বোধ আছে, যেভাবে আমি পূর্বে বলেছি। বিনয় প্রদর্শন করুন, বিনয় বনত হন, বিনয় মোবাল্লেগের জন্য আবশ্যক, কিন্তু একই সাথে আত্মসম্মান বোধ আবশ্যক। নিজের প্রয়োজন, নিজের অভাব অনটন, নিজের আশা আকাঙ্ক্ষা কারো সামনে প্রকাশ করবে না। যেভাবে মৌলভী সাহেব নসিহত করেছেন যে নিজের চাহিদা আশা আকাঙ্ক্ষা আল্লাহর সামনে পেশ করুন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, আমি গানায় ছিলাম, বড় কঠোর পরিস্থিতি ছিলাম আমরা, কিন্তু আল্লাহ তালা অভাব অনটন দূর করেন। যদি কিছু চাইতে হয় আল্লাহর কাছে চান, কাঠিন্য অসচ্ছলতা অসঙ্গতি সহ্য করুন, কিন্তু নিজের যে গাম্ভীর্য আত্মসম্মান বোধ আছে তা পদদলিত হতে দেবেন না। এই কথাগুলো শুধু আমি নবাগতদের বলছি না, বরং পুরনো যারা কর্মক্ষেত্রে আছেন তাদেরকেও এই কথা সামনে রাখতে হবে। অনেক সময় মানুষ ভুলে যায়, বা অনেক সময় দুনিয়াদার মানুষকে দেখে নিজের চাওয়া পাওয়া পিপাসা এবং লিপসা বেড়ে যায়। প্রত্যেক মুরব্বী জামাতের দৃষ্টিতে এবং কেন্দ্রের দৃষ্টিতে, জামাতের সভ্যদের দৃষ্টিতে খলিফায়ে ওয়াক্তের প্রতিনিধি, তাই এমন কোন কাজ করা উচিত নয় যার ফলে প্রতিনিধিত্ব প্রভাবিত হতে পারে। অনেক সময় স্ত্রী বাচ্চার কারণে বাধ্য হয়ে মানুষ নিজের অভাব অনটনের কথা পেশ করে। জামাত সাধ্য অনুসারে ওয়াকফে জিন্দেগির জন্য সুযোগ সুবিধার বিধান করে থাকে এবং করা উচিত, কিন্তু পৃথিবীর অর্থনৈতিক অসচ্ছলতা যেভাবে বাড়ছে দরিদ্র দেশে, চেষ্টা সত্ত্বেও দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তার মোকাবেলা করা সম্ভব হয় না। কিন্তু এক মুরব্বী এবং ওয়াকফে জিন্দেগির আত্মসম্মান বোধ এটাই নিতে, কারোর সামনে নিজের অভাব অনটন এবং সমস্যার কথা প্রকাশ করবেন না। যদি কাঁদতে হয় খোদার সামনে কাঁদুন, খোদার দরবারে কাঁদুন। আমি পূর্ববর্তী বুজুর্গদের দৃষ্টান্ত তুলে ধরেছি, আজও আল্লাহ তালার ফজল এবং কোরবানি দৃষ্টান্ত রয়েছে, কিন্তু অনেক অধৈর্য থেকে থাকে যারা ওয়াকফ ছেড়ে দেয়। অন্যদেরকে দেখে নিজের চাওয়া পাওয়ার বহর, চাহিদার বহরকে যদি দীর্ঘ করা হয় তাহলে সমস্যা বৃদ্ধি পায়, এর ফলে সমস্যা কমে না। কামনা বাসনার বহর যখন বেড়ে যায় তখন হয়তো ওয়াকফ ছেড়ে দেবে, বা তাই নিজের যা কিছু আছে তার ভিতর থাকাই এক ওয়াকফ জিন্দগির কাজ। এই দৃষ্টিকোণ থেকে ওয়াকফ জিন্দগির স্ত্রীদেরকেও বলবো যে আপনারাও নিজেদের ভিতর যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার অভ্যাস সৃষ্টি করুন। নিজেদের স্বামীর কাছে এমন কিছু চাইবেন না যা পূরণ করা সম্ভব নয় এবং যা ওয়াকফ জিন্দগিকে পরীক্ষায় ঠেলে দিতে পারে। সুতরাং যে মহান কাজের জন্য, যেই মহান সংগ্রামের জন্য ওয়াকফ জিন্দগি বিশেষ করে মোবাল্লেগ এবং মুরব্বীরা নিজেদের পেশ করেছেন, তাদের স্ত্রীদেরও দায়িত্ব সেই কাজে, সেই সংগ্রামে তাদের সাহায্য করা। একজন মোবাল্লেগ এবং মুরব্বীকে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের এই নির্দেশকেও সামনে রাখা উচিত। তিনি মাদ্রাসা আহমদিয়ার সূচনার সময় বলেন যে এই মাদ্রাসা ইসলাম প্রচারের একটি কারণ হোক। এমন আলেম এবং ওয়াকফে জিন্দেগি ছেলেরা বেরিয়ে আসুক যারা এই দুনিয়ার চাকরি এবং লক্ষ্যকে পরিত্যাগ করে ধর্ম সেবাকেই বেছে নেবে, যারা আরবি এবং ধর্মীয় জ্ঞানের দক্ষতা রাখবে, ধর্মীয় জ্ঞান অর্জন এবং বোঝার প্রতি তাদের একটা একাগ্রতা থাকবে। আল্লাহ তাআলা আমাদের মুরব্বী এবং মুবাল্লিগদের এ সমস্ত কথা দৃষ্টিগোচর রাখার এবং এর উপর আমল করার তৌফিক দান করুন। কিছু প্রশাসনিক কথা আমি বলতে চাই ওয়াকফিনে নও সম্পর্কে। ওয়াকফিনে নওদের একটা বিরাট শ্রেণী এমন ছেলে মেয়ে ভিত্তিক রয়েছে যারা ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য ধর্মীয় প্রতিষ্ঠানে ভর্তি হয় না, বিরাট সংখ্যা এদের। বিভিন্ন জীবনের অন্যান্য ক্ষেত্রে তারা যায়, এমন ওয়াকফিনদেরও প্রয়োজন আছে জামাতের, বিভিন্ন ফিল্ডে গিয়ে জামাতের খেদমত করা দরকার। তাদের পড়ালেখা বা শিক্ষার প্রত্যেক পর্যায়ে ওয়াকফিনে নওদের জামাতের সাথে পরামর্শ করা উচিত যে আমরা এই পর্যায়ে পৌঁছেছি, এখন কি করব, এটি ইচ্ছা, এখন কি করা উচিত। এখন পর্যন্ত আল্লাহ তাআলার ফজলে 14,500 ওয়াকফিনে নও ছেলে মেয়ে এমন আছে যারা 15 বছর ঊর্ধ্ব যাদের বয়স, মোট সংখ্যা 40,000। প্রধানত এই বয়সে তাদের স্বয়ং ওয়াকফে জিন্দেগির ফর্ম পূরণ করা উচিত, বলা উচিত যে আমরা ওয়াকফ থাকব বা থাকব না। এটি হল এটি সাবালক বয়স। চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত করুন যে ওয়াকফের উপর প্রতিষ্ঠিত থাকবেন কি থাকবেন না। প্রথমে ইতিপূর্বে পিতামাতা ওয়াকফ করেছেন, এখন ওয়াকফে নও বাচ্চা ছেলে বা মেয়ে নিজে ওয়াকফ করবে। যদি ওয়াকফের উপর প্রতিষ্ঠিত থাকতে হয় তাহলে কেন্দ্রকে অবহিত করা আবশ্যক। এরপর দিক নির্দেশনা নিন যে কি করা, কি করবেন বা কি করা উচিত। বলুন যে আমরা জামিয়া যাচ্ছি না, এই আমাদের ইচ্ছা, এই শিক্ষার প্রতি আমাদের ঝোঁক আছে, আমাদের পথ দেখান, পথ প্রদর্শন করুন, বলুন যে কোন পথে যাব। নিজেদের ইচ্ছা, নিজেদের ঝোঁক এবং পছন্দের কথা বলুন, কিন্তু জানানো আবশ্যক। আর বারবার এই ব্যাপারে তাদের দিক নির্দেশনা দেওয়া হবে। সেক্রেটারি ওয়াকফে যদি যারা আছেন তাদেরকেও বা সেক্রেটারি ওয়াকফে নও যারা আছেন তাদেরকেও সক্রিয় হতে হবে। যদি তারা সক্রিয় হন তাদের সংশ্লিষ্ট জামাতের তথ্য ইনফরমেশন নিয়ে কেন্দ্রকে অবহিত করবে তারা, তারপর কেন্দ্র বলবে কি করতে হবে আর কি ছাড়তে হবে বা কি ভবিষ্যতে কি পড়বে। সে ওয়াকফে জিন্দেগি বা ওয়াকফে নও নিজে সিদ্ধান্ত করতে পারে না, তাদের পিতামাতাও কোনো সিদ্ধান্ত করতে পারেন না। যদি নিজেই সিদ্ধান্ত করতে হয় তাহলে বলুন যে আমি এই সিদ্ধান্ত করেছি আর আমি এখন ওয়াকফে নও থাকতে চাই না, যেন তার নাম বের করে দেওয়া যায় তালিকা থেকে। যদিও আজ পর্যন্ত এটাই বলা হচ্ছে যে 15 বছর বয়সে আমি ওয়াকফে জিন্দেগির ফর্ম পূরণ করেছি, তাই এখন আর ফিরে যাওয়ার কোন পথ নেই, কিন্তু আমি এই পথ এখন খুলে দিচ্ছি। পড়ালেখা শেষ করার পর আপনারা আবার লিখুন। আর এটি লেখানো সেক্রেটারি ওয়াকফে নয়ের দায়িত্ব, কেন্দ্রে রীতিমতো অবহিত করতে হবে যে এই পড়ালেখা আমি করেছি, এখন ওয়াকফ আমি রাখতে চাই বা রাখতে চাই না, এটি জানাতে হবে স্পষ্টভাবে। 15 ঊর্ধ্ব ওয়াকফ নওয়ের মোট সংখ্যার শতকরা 10% অর্থাৎ 2600-এর কাছাকাছি পৃথিবীর বিভিন্ন দেশের জামিয়ায় পড়ালেখা করছে, অর্থাৎ শতকরা 90% ওয়াকফে নও অন্যান্য জাগতিক পড়ালেখায় রয়েছেন, বিভিন্ন কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন, বা অনেকেই পড়ালেখা ছেড়ে দিয়েছে বা অনেকেই কোনো পেশা অবলম্বন করেছে বা পেশা সংশ্লিষ্ট পড়ালেখা করছে। এ সম্পর্কে রীতিমতো রিপোর্ট প্রস্তুত হওয়া চাই। আমার মনে হয় না যেন এই শতকরা 90% সম্পর্কে কেন্দ্রকে রীতিমতো অবহিত করা হয়েছে যে ওয়াক এরা কি করছে। তাদের রীতিমতো রিপোর্ট প্রস্তুত হওয়া চাই। সেক্রেটারি ওয়াকফ ওদেরকে বলছি যে রিপোর্ট প্রস্তুত করে কেন্দ্রে পাঠান। একইভাবে ওয়াকফ ওদের জন্য তারা জামিয়া পড়ুক বা না পড়ুক, কোন জাগতিক শিক্ষা অর্জন করলেও ধর্মীয় শিক্ষা অর্জন করা আবশ্যক। তাদের জন্য সিলেবাস রয়েছে, প্রথম 15 বছর পর্যন্ত ওয়াকফিন ওদের জন্য সিলেবাস হলো, এখন ১৯ বছর পর্যন্ত ওয়াকফিনদের জন্য সিলেবাস প্রস্তুত করা আছে, তারপরে পরীক্ষা দেওয়া আবশ্যক, ১৯-২০ পর্যন্ত নিয়ে যাওয়া যায়। তো এই পরীক্ষা দেয়া উচিত, আর ওয়াকফিন সেক্রেটারিদের চেষ্টা করতে হবে যে ১০০% ওয়াকফিন যেন এতে অংশ নেয়, আর এর ফলাফলও কেন্দ্রে পাঠানো আবশ্যক। বিভিন্ন সময়ে কেন্দ্রের ওয়াকফানো বিভাগ থেকেও দিক নির্দেশনা যায়, অধিকাংশ জামাত এই সমস্ত পত্রের উত্তরই দেয় না, তাদের আবার স্মরণ করা আছে, যদিও কিছু কথা পূর্বেও এসেছে, কিন্তু যে সার্কুলার প্রেরিত হয় তা আপনাদের সামনে আবার তুলে ধরছি। যেমন একটি দিক নির্দেশনা হল ওয়াকফানোদের জন্য ওয়াকফের জন্য আবশ্যক হল জন্মের পূর্বেই খলিফা ওয়াক্তের কাছে আবেদন করা আবশ্যক। অনেক সময় অনেকেই জন্মের পর আবেদনপত্র প্রেরণ করে আমরা ভুলে গেছি বা অমুক সমস্যার কারণে আবেদনপত্র পাঠাতে পারিনি, তো পূর্বেই পাঠানো হচ্ছে, শুধু তাদেরই গৃহীত হয় যারা জন্মের পূর্বে আবেদন করে, আর শুরু থেকে এই নীতি অনুসৃত হয়ে আসছে। এখানে শুধু একটি কথা স্পষ্ট করতে চাই, অনেকেই ওয়াকফের জন্য আবেদনপত্র পাঠান এবং নিজেদের বিভিন্ন সমস্যার কথাও একই পত্রে লিখে পাঠান, যেহেতু ভিন্ন কোন বিভাগ উত্তর দেবে বা ওয়াকফানো বিভাগ উত্তর দেবে, চিঠির বাকি অংশের উত্তর অন্য বিভাগকে দিতে হয়, তাই সেই সমস্ত পুরুষ এবং মহিলা যারা ওয়াকফানো এর ব্যাপারে লেখেন, আপনারা যদি অন্যান্য বিষয়ে লিখতে চান তাহলে ভিন্ন পত্রে লিখবেন, ওয়াকফানোদের সম্পর্কিত কথা ভিন্ন পত্রে লিখবেন। এছাড়া ওয়াকফানো ছেলে মেয়ের পিতামাতা স্বয়ং আবেদন করবেন, তাদের আত্মীয় স্বজনের আবেদন গৃহীত হবে না, দোয়া তো আপনাদেরকেই করতে হবে বাচ্চাদের ওয়াক করার জন্য, তাই আপনাদেরকেই আবেদনপত্র পাঠাতে হবে। তরবিয়ত এবং শিক্ষা দেয়া আর তালিমের দায়িত্ব পিতামাতার। কোন কোন অঞ্চলে আফ্রিকা বা অন্যান্য কিছু স্থানে পুরোপুরি কেন্দ্রীয় নির্দেশনার উপর আমল হয় না, এমনিতেই তারা একটা খাতায় নাম লিখে নেয় যে সে ওয়াকফানো, সে এক বাচ্চার জন্ম হয়েছে সে ওয়াকফানো, খাতাভুক্ত করে নাও। যতক্ষণ পর্যন্ত কেন্দ্রের পক্ষ থেকে ওয়াকফানো এর মঞ্জুরি না আসবে, কোনো বাচ্চা ওয়াকফানো এর তালিকাভুক্ত হবে না, জন্মের পর তো প্রশ্নই ওঠে না। একইভাবে যারা পালক ছেলে বা মেয়ে পেলে থাকেন, আপনাদের আত্মীয় স্বজনের সন্তান সন্ততি যদি হয় তারও জন্মের পূর্বে জানাতে হবে, তা সম্পর্কে যে ওয়াকফানো অন্তর্ভুক্ত করতে চাই। কারো বাচ্চা আপনি পালক পারলেও কাগজে তারই নাম লেখা হবে যার সেই সন্তান, যাদের সে সন্তান। এরপর এছাড়া জন্মের পর পিতামাতার উচিত কেন্দ্রীয় রেকর্ডে বাচ্চার নাম লেখানো এবং রেফারেন্স নাম্বার লেখানো আবশ্যক। অনেক সময় পিতামাতা দীর্ঘদিন রেকর্ড করেন না, স্মরণ করানো সত্ত্বেও রেকর্ড করেন না, এরপর বেশ কয়েক বছর পর অভিযোগ নিয়ে আসে যে বাচ্চার কোনো রেকর্ড নেই, তো এই দায়িত্ব পিতামাতারই। একইভাবে বাচ্চা যখন ১৫ বছর বয়সে উপনীত হয়, স্থানীয় এবং ন্যাশনাল সেক্রেটারি ওয়াকফ নবায়ন করাবেন, পূর্বে বলেছি। এখন পড়ালেখা শেষ করার পর যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, পড়ালেখা শেষ করার পরও আবার নবায়ন করুন, কেননা এই রেকর্ডকে এখন আপডেট করার প্রয়োজন আছে। এই রেকর্ড রীতিমতো মেনটেন করা দরকার। এছাড়া জামাতের যে স্কিম আছে, চাহিদা আছে, তা সঠিকভাবে আমরা বুঝতে পারব না, আর আমরা বুঝব না যে কোন বিভাগে এখন কয়জনের প্রয়োজন যদি সঠিক সংবাদ না আসে। অনেক সময় পিতামাতার জন্য বড় কষ্টের কারণ হয় যে তাদের সন্তান সন্ততি ডিসেবল বা পঙ্গু বা প্রতিবন্ধী হিসাবে পৃথিবীতে আসে, এমন বাচ্চা ওয়াকফানোতে অন্তর্ভুক্ত হয় না, যদিও এটি পিতামাতার জন্য দ্বিমুখী দুঃখ, আল্লাহ তালা তাদেরকে এর স্থলে উত্তম নেমত দান করুন। এছাড়া যে সমস্ত পিতা মাতার জামাত থেকে এখরাজের শাস্তি হয়, জামাতে বহিষ্কার করা হয়, প্রায় ক্ষেত্রে এই কারণে হয় যে তারা জামাতের কোনো শিক্ষা মানে না বা কোনো কথা মানে না, আর তখন তাদের বাচ্চাদের নামও বের করে দেওয়া হয় অপর্ণার তালিকা থেকে। এই কারণে এই সমস্ত পিতামাতা জামাতের শিক্ষার মানদণ্ডে যেহেতু নিজেরা উপনীত হননি, জামাতের পুরোপুরি আনুগত্য এবং জামাতের নিজামের প্রকৃত শ্রদ্ধা নেই, এমন পিতামাতা বাচ্চাদের কি তরবিয়ত করবেন? তাই আপনারা এটিও নোট করুন, ওয়াকফেন সেক্রেটারি এমন কোন ঘটনা যদি ঘটে, কাউকে যদি শাস্তি দেওয়া হয়, তাৎক্ষণিকভাবে কেন্দ্রে সে সম্পর্কে অবহিত করুন। এটি সেক্রেটারি ওয়াকফেন ওদের কাজ। বিশ্ববিদ্যালয়ে যদি পড়তে হয় প্রথম অনুমতি নিন, কেন্দ্রকে অবহিত করুন। আর যারা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করেছে এবং ওয়াকফ হিসাবে থাকা যারা নিশ্চিত করেছেন, তাদের জন্য আবশ্যক জামাতের সাথে যোগাযোগ অব্যাহত রাখা। বলা উচিত যে আমরা এখন এই কাজ করছি, এতদিন হয়েছে এই কাজে আছি, আপাতত অধিকাংশ এমন ওয়াকফেন ছেলে মেয়েকে বলা হয় যে কাজ অব্যাহত রাখো, প্রয়োজনে ডাকা হবে, কিন্তু তাদের উচিত হবে জামাতকে অবহিত করা প্রত্যেক বছর। অন্যান্য পেশার সাথে যারা জড়িত, যারা উচ্চশিক্ষা অর্জন করতে পারেনি কিন্তু বিভিন্ন ধরনের পেশায় তারা নিয়োজিত, তাদেরই উচিত হবে ট্রেনিং বা ডিপ্লোমা করার পর জামাতকে অবহিত করা। আল্লাহ তালা সমস্ত ওয়াকফিনীন ছেলে মেয়েদের জামাতের জন্য কল্যাণকর সত্তায় পরিণত করুন। আর জামাতের যারা আমানত, জাতির যারা আমানত, আল্লাহ তালা আমাদের তৌফিক দিন যেন সঠিকভাবে আমরা তরবিয়ত করতে পারি, তাদের সুশিক্ষা দিতে পারি এবং জামাতের জন্য যেন তারা কল্যাণকর প্রমাণিত হয়, এক্ষেত্রে যেন আমরা সাহায্যকারী হতে পারি।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر